السلام علیکم ورحمۃ اللہ. الحمد للہ وکفا وسلام علی عباده الذین اصطفا، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، إنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر. أو كما قال رسول الله صلى الله عليه وسلم، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. جناب صدر محترم، উপস্থিত বহু উলামায়ে কেরাম এবং আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলায় আমাদেরকে প্রত্যেক বছর অনেক উলামায়ে কেরামের চেহারা দর্শন করার, তাদের থেকে সহি কথাবার্তা শোনার তৌফিক দান করে থাকেন আলহামদুলিল্লাহ। যেখানে মাদ্রাসা নেই সেখানেও মাহফিল হয়, কিন্তু সেখানে বড় বড় ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম, তাদের যাতায়াত কম হয়, এটাই স্বাভাবিক। যেমন আপনারা দেখতে পান, বড় বড় ডাক্তার কোথায় থাকে? রোডে ভাষণ দেয় না? বড় বড় হাসপাতালে থাকে, কোথায় থাকে? হাসপাতালে থাকে, ক্লিনিকে থাকে। আর যারা রোড প্রফেসর, রোডের মধ্যে ভাষণ দেয়, এক শিশি পানি দিয়ে সব রোগ ভালো করে দেয়, ওরা কি কোনো ডাক্তার? হাতুড়ি। বড় বড় ডাক্তার যেমন বড় বড় হাসপাতালে থাকে, ক্লিনিকে থাকে, বড় বড় ওলামায়ে কেরাম তারা মাদ্রাসায় থাকে, মাদ্রাসার প্রোগ্রামে তারা আসে। এই জন্য যারা আপনারা এই এলাকার লোকজন আছেন, তাদের জন্য সৌভাগ্য বলতে হবে যে আপনাদের মহল্লায় একটা দিনই মাদ্রাসা কায়েম হয়েছে। অনেক ছেলে পেলে হাফেজ হইতেছে, মৌলানা হইতেছে, আলেম হইতেছে, আল্লাহর ওলি হইতেছে, এবং এই মাদ্রাসার ওসিলায় পুরা এলাকাকে আল্লাহ হেফাজত করতেছেন, বালা মুসিবত থেকে হেফাজত করতেছেন, এবং ওলামায়ে কেরাম এখানে আসতেছেন, আপনাদেরকে কিছু দিনই কথা শুনাইতেছেন, সব ওসিলা এই মাদ্রাসা। এই জন্য আপনার দিলের থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার উসিলায় আমাদেরকে হেদায়ত দান করো, আমাদের ছেলে পেলাকে হাফেজ আলেম বানায় দাও, এবং আমাদের সবাইকে এই মাদ্রাসার খাদেম হওয়ার তৌফিক দান করো। এই মাসার মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ যেন খাজানায় গায়েব থেকে পুরা করে দেয়, এবং আমাদেরকে যেন আল্লাহ কবুল করে নেয়। আমিন। যেহেতু আমার পরে আরো কমপক্ষে দুইজন বক্তা রয়ে গেছেন, এই জন্য লম্বা কোনো কথা বলার ইচ্ছা নেই। রায় তো প্রায় দশটার কাছাকাছি হয়ে গেছে। মুক্তসার কথা এই, আমি যে মাদ্রাসার কথা বললাম, এই মাদ্রাসার শিক্ষাকে অনেকেই গুরুত্বপূর্ণ মনে করে না, খুব মামুলি মনে করে। কিছু মোল্লা মৌলবী তৈরি হয়, মিলাদ শরীফ পড়ে, জানাজা নামাজ পড়ে, এই আর কি, নাউযুবিল্লাহ মিন যালিক। এটাকে হেয় নজরে দেখা, আর ব্রিটিশ সিলেবাস যেটা স্কুল কলেজে পড়ানো হয় সেটাকে উন্নত নজরে দেখা, ভালো মনে করা, কি ইমানের আলামত না কুফুরের আলামত? কুফুরের আলামত। কারণ ব্রিটিশের শিক্ষা দিয়ে আমাদের ভিতরে ইমান আসবে, আমল আসবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে, রসুলের মহব্বত পাওয়া যাবে, কোনটা হালাল কোনটা হারাম জানা যাবে, ওটা তো পেট পালার জন্য। 60-70 বছর হায়াত, এই হায়াতের মধ্যে শুধু পেটের চিন্তা করতে করতে তাদের জিন্দগি শেষ। মৃত্যুর পরে যে আসল জিন্দগি, যেখানে জীবনের হিসাব দিতে হবে, ওই জিন্দগি নিয়ে স্কুল কলেজে কোনো আলোচনা হয় না। ওখানে কি করতে হবে? ইমান ঠিক করতে হবে, নামাজ ঠিক করতে হবে, কোরআন সহি করতে হবে, বাপ মার খেদমত করতে হবে, বিবির হক আদায় করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে, এর কিছুই সেখানে শিক্ষা দেওয়া হয় না। বলেন হয়? সেখানে পড়ে কেউ দোয়া কোন সহি করে পড়তে পারবে? পারবে? দেখাইতে পারবেন? অথচ অনেক লোক সেটার জন্য পাগল, সেটার জন্য পাগল, গাড়ির পিছনে লিখে রাখছে আপনার ছেলেকে স্কুলে পাঠান, লিখছে কিনা? তাহলে এই লোকটা স্কুলের কত বড় আশেক। আমার কাছে এক লোক বুদ্ধি নিতে আসছিল, ছেলেকে হাফেজ বানাইবে না স্কুলে দিবে? আমি তাকে জিজ্ঞেস করলাম, স্কুলে কেন দিবেন? কি বাংলাদেশে কি মাস্তান শর্ট হয়ে গেছে, সে মাস্তান পূরণ করার জন্য দিবেন? না, মাস্তান তো শর্ট হয় নাই, মাস্তান তো বেশি হয়ে গেছে, তার দরকার নেই ওখানে দেওয়ান। আল্লাহকে চিনতে পারে, আপনার মৃত্যুর সময় সুরা ইয়াসিন পড়তে পারে, আপনাকে কালেমার তালকিন করতে পারে, আপনার কবরের কাছে দাঁড়ায় সুরা ইয়াসিন পড়তে পারে, তার ব্যবস্থা করেন। মাস্তান তৈরি করার দরকার নেই, যথেষ্ট তৈরি হয়ে গেছে। আগে এমএবি পড়ে মাস্তানি করত, এখন 6-7 করে চান্দাবাজি করে, করে কিনা? এদের চান্দাবাজির চটে আর বাংলাদেশের টিকার কোনো কায়দা নেই। এটা হলো ব্রিটিশ সিলেবাস, ইংরেজরা যখন শাসন করত এই সিলেবাস দিয়ে গেছে, এই শিক্ষা তারা চালু করে গেছে, এবং মাদ্রাসাকে বলে গেছে ফকিরা বিদ্যা। বলেন নাউজু বিদ্যা, মাদ্রাসাকে যে ফকিরা বিদ্যা বলবে তার ইমান আছে? আল্লাহ যারা লওহে মাহফুজতে নাযিল করলেন, তার সবচেয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করলেন, সেটা যদি ফকিরা বিদ্যা হয় তো সেই ব্যক্তির ইমান নেই। আল্লাহ আমাদের সবাইকে ইংরেজদের এই শেখানো কথা থেকে হেফাজত করেন। এটা ফকিরা বিদ্যা না, এটা সর্বোচ্চ বিদ্যা, এর উপরে আল্লাহর জমিনে কোন বিদ্যা নেই। এবং এইখানে যে ডিগ্রি দেওয়া হয়, ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রসুল, এর থেকে বড় কোন ডিগ্রি দুনিয়াতে আছে? নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া
অর্থাৎ নবীর যে কাজগুলো করতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতেন, সেই কাজের দায়িত্ব যাদেরকে দিয়ে গেছেন তারাই হল নায়েবে রাসূল। এই নায়েবে রাসূল কি স্কুলে তৈরি হয় না মাদ্রাসায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয়। কাজেই এটাকে হেয় নজরে দেখা, ছোট নজরে দেখা কোন মমিনের শান হইতে পারে না, কোন মমিন কোন সময় কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় নবীজি অনেকে প্রশংসা করছেন, হাদিস শব্দের প্রশংসা করছেন, অনেক ফজিলত বয়ান করছেন। যারা জিহাদের ময়দানে জিহাদ করতেছে তাদের প্রশংসা করছেন, যারা সঠিকভাবে ব্যবসা করে সঠিকভাবে, কোন দুই নম্বরই করে না, ভেজাল দেয় না, তাদের প্রশংসা করছেন। নবীজি বহুত মানুষকে প্রশংসা করছেন, কিন্তু কাউকে নিজের নায়েব বলেন নাই, অরসাত লাম্বিয়া বলেন নাই, একমাত্র ওলামায়ে কেরামকে বলেছেন। ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীজি যে কাজ করে গেছে, উম্মতকে জান্নাতের রাস্তা দেখায় গেছে, দোজখের রাস্তা থেকে বাঁচানোর চেষ্টা করেছে, নবীজির ওই কাজটা এখন কারা করতেছে? ওলামায়ে কেরাম করতেছে। এই ওলামায়ে কেরামের সাথে মহাব্বত রাখা, এটা হল ইমান, এটা হল দিনদারি, এটা হল দিনদারি। যে কেউ হক্কানি ওলামায়ে কেরামের সাথে মহাব্বত রাখবে, আল্লাহ তাকে দিনদার বানাই দিবেন, আল্লাহ তাকে ইমানদার বানাই দিবেন, আল্লাহ তার ছেলে পেলেকে আলেম বানাই দিবেন। যে কেউ ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখবে, ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী রাখবে, তার মৃত্যু ইমানের উপর হবে না। ক্লিয়ার কথা, তার মৃত্যু ইমানের উপরে হবে না। গত শতাব্দীর বড় আলেম মুফতি রশিদ আহমদ গঙ্গোহি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহি হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, তার পীর ইলিয়াস রহমাতুল্লাহ আলাইয়ের পীর, তিনি বলে গেছেন, ওলামায়ে কেরামের সাথে যে ব্যক্তি বিদ্বেষ রাখবে, ওলামায়ে কেরামকে সমালোচনা করবে, কবরে তার চেহারা কিবলার দিক থাকবে না, কিবলার থেকে ঘুরাই দেওয়া হবে, পূব দিক করে দেওয়া হবে। তিনি বলেছেন, তোমাদের যাদের অন্তরচক্ষু আছে কবর খুঁজে দেখো, তার চেহারা কিবলার দিকে নেই, তার চেহারা ঘুরাই দেওয়া হয়েছে। এই যে ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখছে, তা ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ হয় নাই, কার সাথে হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওলামায়ে কেরামকে নিজের কথা বলে তা নবীর কথা বলে? ওলামায়ে কেরাম কার সুন্নত শিক্ষা দেয়, কার তরিকা শিক্ষা দেয়? সেই ওলামায়ে কেরামের সাথে মহাব্বত রাখা, নবীর সাথে মহাব্বত রাখা, এই ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ রাখা, নবীর সাথে বিদ্বেষ রাখা এবং ইমানকে নষ্ট করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা ফাতিহার যে শেষ আয়াত, সূরা ফাতিহার শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর আগের আয়াতে আল্লাহর কাছে চাওয়া হয়েছে, আল্লাহ আমাকে তোমার নবী এবং নবীর সাহাবাদের রাস্তায় চালাও, যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। এর আগের আয়াতে কি বলা হয়েছে? হে আল্লাহ, আমাকে তোমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার 23 বছরের তৈরি করা যে সাহাবায়ে কেরাম, তাদের রাস্তায় আমাকে চালাও, ওটাই হেদায়েতের রাস্তা। আর শেষ আয়াতে বলা হয়েছে আল্লাহ যাদের উপর তোমার গজব নাজিল হয়েছে, ইহুদ যারা পথ হারা হয়ে গেছে, খ্রিস্টান আর যত কাফের আছে, আল্লাহ এদের রাস্তায় আমাকে চালায়ও না, আমাকে যাইতে দিও না। সূরা ফাতিহার মধ্যে এই শেষ আয়াতে আল্লাহ তাআলা নবী এবং সাহাবাদের রাস্তা চাইতে বলেছেন, আর ইহুদি খ্রিস্টান হিন্দু যা আছে এদের রাস্তা থেকে বাঁচার জন্য দোয়া শিখাইছেন। শিখাইছেন কিনা? শিখাইছেন। কেন? সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা, পুরা সূরা ফাতিহা আমরা প্রত্যেক দিন ফরজ ওয়াজিব মিলে বিশ রাকাত, সুন্নতে মুয়াক্কাদা বারো রাকাত, বিশ আর বারো কত? বত্রিশ বার সূরা ফাতিহা পড়তেছি, বত্রিশ বার সূরা ফাতিহা পড়তেছি, আর আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাকে নবীওয়ালা রাস্তা দেখাও, সাহাবিওয়ালা রাস্তা দেখাও, আমাকে ইহুদি নাসারাদের রাস্তায় যাইতে দিও না। বত্রিশ বার আল্লাহর কাছে চাওয়া হইতেছে। কেন এতবার? কেন চাওয়া হইতেছে এতবার? ইহুদি নাসারা থেকে মুক্তি কেন চাওয়া হইতেছে? এই জন্য যে তারা ইসলামের শুরু থেকে কেয়ামত পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইসলামের শুরু থেকে কেয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বিপদগামী করার জন্য কি করবে? ষড়যন্ত্র করবে। তারা ইসলামের লিবাসে কিছু নামধারী আলেম ওলামাকে খরিদ করবে। ইসলামী লিবাসে কিন্তু তারা আমাদের মতো জামা, আমাদের মতো টুপি, আমাদের মতো রুমাল, আমাদের মতো পাগড়ি, এদেরকে ইহুদি খ্রিস্টানরা খরিদ করে, করে এক একজনকে দিয়ে এক এক মতবাদ খাড়া করে। যেমন একটা মতবাদ খাড়া করছে যে বারোই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল বের করতে হবে। এটা আমাদের দেশে হইতেছে না? হইতেছে কিনা? এটা ইংরেজরা একটা লোকরে খরিদ করছিল, তার নাম আহমদ রেজা খান। এই তাকে দিয়ে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল, আর যত মাজার পূজা আছে, যত বেদাত আছে, সেরেক আছে, এই সব সেরেক বেদাত এই আহমদ রেজা খানকে দিয়ে আল্লাহ চালু করছে। সে ইংরেজদের খরিদা গোলাম ছিল। আহমদ রেজা খান কি ছিল? ইংরেজদের খরিদা গোলাম ছিল। ইংরেজরা আরেকজনের খরিদ কিনল, করল, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। একে দিয়ে আরেক ফেরকা তৈরি করল। সেই ফেরকার আকিদা হল যে পাকিস্তানের কাদিয়ান শহরে একজন নবী পয়দা হয়েছে, পাকিস্তানের কাদিয়ান শহরে নবী পয়দা হয়েছে, তার নাম হল মির্জা গোলাম আহমদ। তো এই নবীর ভক্ত লোক তৈরি হয় নাই? বলেন হয়েছে কিনা? আমাদের দেশে কাদিয়ানি নেই? এই যে বক্সিবাজার, তারা মসজিদে জেরার বানাইছে, মসজিদে জেরা আবার বিশাল করে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ, পুরোটাই ধোকাবাজি। তারা কি মুহাম্মদ রসুলুল্লাহকে শেষ নবী মানে? তারা তো আরেকজনও নবী খাড়া করছে। আমাদের নবী বলে গেছেন আমি নবুয়তের বিল্ডিং এর শেষ ইট, আমার পরে কোন নবী আসবেন না। যদি কেউ নবুয়তের দাবি করে আর তাকে মানা হয়, সবাই কাফের হয়ে যাবে। নবীদের মৃত্যুর পরে মুসা আলাইহিস সালাম নবুয়তের দাবি করছিল না? করছিল? সাহাবায়ে কেরাম একমত হয়ে তার বিরুদ্ধে জেহাদ করে নাই, জেহাদ করছে। কিন্তু এখন আমাদের দেশে কাদিয়ানিরা দিন দিন বাড়তেছে, এখন শোনা দেখতেছে তারা পঞ্চগড়ে বিরাট এস্তেমা ডাক দিছে, নাম দিছে এস্তেমা, পুরা বাংলাদেশের কাদিয়ানিদেরকে এক জায়গায় করতেছে, তারা শক্তি সঞ্চয় করতেছে, কিন্তু আমরা নীরব, আমাদের ভূমিকা নেই, আমাদের ভূমিকা নেই। দুনিয়ার সমস্ত কুফুরি শক্তি এই কাদিয়ানিদের সাথে। আগে কিছু আন্দোলন হইত খতিব উবাইদুল হক সাহেব থাকতে, এখন কোন আন্দোলনও শোনা যায় না, এই কাফের কাদিয়ানি গ্রুপ আগে বাড়তেছে। আর এক বাতিল ফেরকার নাম হল শিয়া, কি এরাও কিন্তু অনেক কাজ করতেছে, ভার্সিটির অনেক পোলাপানকে শিয়া বানাই ফেলছে। তারা বাংলাদেশে একটা পত্রিকা বের করে, নিউজ লেটার, কি পত্রিকা, নিউজ লেটার, প্রত্যেক জেলায় তাদের অফিস হয়ে গেছে, সেখানে তারা মানুষদেরকে তাদের মতবাদে শিয়া মতবাদে দাখিল করতেছে, শিয়া মতবাদে দাখিল করতেছে, বলতেছে নামাজ তিনক্ত, পাঁচক্ত না, মানুষ তারা বলতেছে নামাজ তিনক্ত, ইমান আছে দেন, এবং তারা বলতেছে যে মুসলমান তোমাদের কাছে যে কোরআন শরীফ আছে এটা অরিজিনাল কোরআন শরীফ না, নাউজুবিল্লাহি মিন যালিক, বলতেছে তোমাদেরটা তো 6,236 আয়াত, এটা অরিজিনাল না, অরিজিনাল কোরআন শরীফে 17,000 আয়াত থাকবে, কত 17,000, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এরা প্রত্যেক জেলায় জেলায় কাজ করতেছে, আমাদের কলেজে পড়ুয়া অনেক ছাত্র তাদের দলে ভিড়ে গেছে, ইংরেজরা আর এক চিন্তাবিদকে খরচ করছিল, ইংরেজরা আর এক চিন্তাবিদকে খরচ করছিল, তাকে দিয়ে যে মতবাদ চালু করল সেটা হলো এই যে মাজহাব মানার দরকার নেই, মাজহাব মানার দরকার নেই, বুখার শরীফ বগলে রাখো যথেষ্ট। ইংরেজরা এক লোকের খরিদ করছিল, এর নাম মোহাম্মদ হুসাইন বাটালবি, এর নাম কি, মোহাম্মদ হুসাইন বাটালবি, এর থিওরি কি, মাজহাব মানার দরকার নেই, আমরা হানাফি না, পুরা দুনিয়ার মুসলমান কোন না কোন মাজহাব মানে, জিদ্দা যে সাগরের তীরে জিদ্দা, এই সাগরের নাম হল লোহিত সাগর, এই সাগরের পশ্চিম পাশে যত দেশ আছে, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো, এইসব এলাকার লোকেরা হল মালিকি মাজহাব, কোন মাজহাব, মালিকি, চারো মাজহাব ঠিক। আরব ভূখণ্ডে যারা অরিজিনাল লোকজন আছে তারা সাধারণত হাম্বলি মাজহাব মানে, কোন মাজহাব, হাম্বলি মাজহাব, আহমদ বিন হাম্বলের মাজহাব মানে। এশিয়া মহাদেশে যত দেশ আছে, 60-70টা দেশ আছে এশিয়া মহাদেশের মধ্যে, এই এশিয়া মহাদেশে যত মুসলমান আছে এরা সব হানাফি মাজহাব, কোন মাজহাব, হানাফি মাজহাব। আবার পূব দিকে চলে যান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইখানে যেসব মুসলমান বাস করে তারা হল শাফি মাজহাব। তাহলে পুরা দুনিয়াতে কি মাজহাব মানেওয়ালা না মাজহাব মানার বাইরে, কোনটা, পুরা দুনিয়ার মুসলমান কোন না কোন মাজহাব মানে, এটা ওয়াজিব, এটা অস্বীকার করলে এটা সে ফাসেক হয়ে যায়, ফাসেক, সে আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে থাকে না, হক জামাত থেকে খারিজ হয়ে যায়। তো ইংরেজরা এই হুসাইন আহমদ বাটালবিকে দিয়ে প্রচার করল মাজহাব মানার দরকার নেই, বুখারী শরীফ বগলে রাখো যথেষ্ট। বলেন যথেষ্ট এটা? বুখারী বগলে রাখলে চলবে? পাবলিক বুখারীর কি বুঝবে? বুখারী পড়াইতে গেলে তো অন্তত মিশকাত পর্যন্ত পড়ে আসতে হয়, তারপরে বুখারী বোঝার যোগ্যতা অর্জন হয়। তো পাবলিক যদি বুখারী বগলে রাখে তো কি ফায়দা হবে? কোন ফায়দা হবে? তারা বুখারী বুঝবে? বলেন তো, বুঝবে? আপনি যদি ডাক্তারি বই বগলে রাখেন তাহলে কি ডাক্তার লাগবে না? বলেন, আমার কথা জবাব দেন। ডাক্তারি বই যদি বগলে রাখেন তো ডাক্তার লাগবে না? আপনি যদি আইনের বই বগলে রাখেন, কোর্টে আপনার নামে মিথ্যা মামলা হয়ে গেলে অ্যাডভোকেট ধরা লাগবে না, উকিল লাগবে না? কেন? ওই বই দিয়ে আপনি জেরা করেন, বই তো আছে। তারপর তো ডাক্তার লাগতেছে, ইঞ্জিনিয়ার লাগতেছে। যতই বুখারী শরীফ বগলে রাখেন এটা দেখে চলতে পারবেন? অসম্ভব। বুখারী শরীফে বহু হাদিস আছে যেটা রহিত হয়ে গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই ইসলামের 23 বছরে যা কিছু ঘটছে, 23 বছরে যা কিছু ঘটছে যদি বর্ণনা সূত্র ঠিক হয় তুমি বয়ান করে দিচ্ছেন। এইটা রহিত হয়ে গেছে না বহাল আছে এটা উনি দেখেন নাই। আমার কথা বুঝতেছেন? ইসলামের 23 বছরে নবীজি যা কিছু বলেছেন, যা কিছু ঘটেছে ইসলামে, যদি সনদ সহি থাকে, বর্ণনা সূত্র ঠিক থাকে, তো ইমাম বুখারী নিয়ে আসেন। এটা পার্থক্য করেন না যে কোর্টে বহাল আছে, কোর্টে রহিত হয়ে গেছে। বুখারী শরীফের বহু হাদিস কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। বহু হাদিস রহিত হয়ে গেছে। কারণ বুখারিতে আছে বারবার হাত তুলতে হবে, নামাজে বারবার হাত তুলতে হবে। এটাকে আমরা আমল করি কি জন্য? এটা যিনি এই হাদিসটা বয়ান করছেন বারবার হাত তোলার, তার নাম আবদুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আবদুল্লাহ। তিনি মদিনায় যাওয়ার পরে বয়ান করেছেন, যখন এই আয়াত নাজিল হল, কুমুলিল্লাহি কানিতিন, কুমুলিল্লাহি কানিতিন, তখন নবীজি আমাদেরকে বারবার হাত তুলতে নিষেধ করলেন, শুধু নামাজের শুরুতে একবার হাত তুলতে বললেন, আর সব নিষেধ করে দিলেন। যিনি বারবার হাত তোলার কথা বলতেছেন তিনি মদিনায় যেয়ে নিষেধ করতেছেন। আপনি আগেরটা নেবেন না পরেরটা নেবেন? বলেন কোনটা নেবেন? পরেরটা। বুখারী শরীফে দুটোটা আছে, আগেরটাও আছে পরেরটাও আছে। কিন্তু যারা এই মোহাম্মদ হুসাইন বাটালভের মতবাদ প্রচার করে মাজহাব মানার দরকার নেই, তারা কিন্তু একবার হাত তুলতে হবে ওই হাদিসটা বলে না। ওটাও বুখারী দাস। আবু হুমায়ুদ্দিন সাইদি থেকে বুখারীর মধ্যে রেওয়ায়েত আছে, নবীজি একবার হাত তুললেন, বুখারী দাস। কিন্তু আহলুল হাদিসরা, তথাকথিত আহলুল হাদিসরা ওইটা কিন্তু আপনাকে দেখাবে না। আপনাকে দেখাবে কোনটা? যেটা রহিত হয়ে গেছে ওইটা দেখাইবে। ওইটার উপর আমল করা যাবে? বলেন, আমল করা যাবে? বুখারী শরীফে আছে কোরবানি ঈদের পরের দিন রোজা রাখতে হবে। কোরবানি ঈদের পরের দিন কি করতে হবে? রোজা রাখতে হবে। আপনারা রাখেন? জায়েজ আছে যে 5 দিন রোজা রাখা হারাম, তার মধ্যে এটা নেই? আছে কি না? আছে। কিন্তু এক জামানায় ওই দিন রোজা রাখার হুকুম ছিল, ওই হাদিসটা রহিত হয়ে গেছে। কিন্তু এখন তো বুখারী শরীফের মধ্যে আছে। আপনি যদি বুখারী বগলে রাখেন আর একা একা অনুবাদ পড়েন, তা আপনি তো কুরবানির পরের দিন রোজা রাখবেন, অথচ কুরবানির পরে আরো 3 দিন পর্যন্ত রোজা রাখা হারাম, আরো রোজা রাখা হারাম। তো বুখারী বগলে রাখলে কি হবে? আপনি তো গোমরাহ হয়ে যাবেন। বুখারি শরীফে আছে, কেউ বিবির কাছে গেল, সমস্ত কর্মকাণ্ড হল, সমস্ত কর্মকাণ্ড হল, বীর্যপাত হল না। তো ইমাম বুখারি হাদিস আছে যে তার উপরে গোসল ফরজ হবে না, দুই জায়গায় হাদিস আছে, তার উপরে গোসল ফরজ হবে না, উজু করে নিলে হবে। বিবির কাছে গেলেন, সমস্ত কর্মকাণ্ড হলো, একটু পানি বাকি থাকলো, এটা বের হয় নাই, তো কোন মাজাবে কি আছে যে উজু করলে হবে? কোন মাজাবে আছে? নেই। সকল মাজাব একমত যে এই হাদিস রহিত হয়ে গেছে, এই হাদিস রহিত হয়ে গেছে। এখন আর বিবির কাছে যে এই অবস্থা হলে উজু করলে চলবে না, গোসল করতে হবে, তাহলে বুখারের এই হাদিসে আমল করা যাবে? যাবে না। বুখারি শরীফে আছে তোমার ইমাম যদি কোনো অজর আপত্তির কারণে বসে নামাজ পড়ায়, তোমরা পিছনে যারা আছো তোমাদের কোনো অজর আপত্তি থাকুক বা না থাকুক, তোমরা বসে নামাজ পড়বা, তোমরা বসে নামাজ পড়বা। এখন কি এই হাদিস খাটবে? কোন মাজাবে এই হাদিস চলবে? চার মাজাবের কোন মাজাবে এই হাদিসটা খাটবে? তো ইমাম রক্ষকের কারণে বসে নামাজ পড়াইতেছে, পিছনে সব লোক সুস্থ, তো তারা বসে একটা তো করবে, তা দাঁড়াই করবে, কিন্তু বুখারি শরীফ অন্তত আট জায়গায় আছে যে তারা বসে একটা তা করবে। তা আপনি যদি একা বুখারি শরীফ অনুবাদ পড়েন, তা আপনি তো বসে একটা তা করবেন, বুখারি শরীফ আছে। এইভাবে বহু হাদিস বুখারিতে আছে যারা এখন আর আমল করা জায়েজ নেই, রহিত হয়ে গেছে। কাজেই এই মোহাম্মদ হুসেন বটলভী যে কথাটা বলে গেল, ইমাম মানার দরকার নেই, বুখারি মোগলে রাখো, এটাই যথেষ্ট, দেখি ঠিক না বেঠি? আহলে হাদিস ঠিক না গোমরা? আহলে হাদিস গোমরা ফেরকা, আহলে সুন্নত আল জামাত ঠিক, আহলে সুন্নত আল জামাত ঠিক, আহলে হাদিস গোমরা। কেন আহলে হাদিস মানে হাদিসে যা আছে সব মানতে হবে, তো হাদিসের কিতাবে তো রহিত হাদিস আছে, কি আছে? রহিত হাদিস আছে, মানবেন? হাদিসের কিতাবে অনেক হাদিস আছে যেটা নবী নিষেধে খাস, ওটাও কিন্তু হাদিস, ওটাও কিন্তু কি হাদিস, এটাকে আপনি মানবেন? নবীজি সাইরিন বেশি বিবাহ করছে একসাথে, আমরা পারব? আমাদের জন্য জায়েজ আছে? নবীজির কোন কোন বিবাহ হয়েছে মোহর ছাড়া, আপনার আমার জন্য জায়েজ হবে? নবীজির একটা বিবাহ হয়েছে আরশে, দুনিয়াতে না, হযরত জায়নাবের সাথে যে বিয়ে হয়েছে কোথায় হয়েছে? আরশে। আপনার বিয়ে আরশে হলে চলবে? হ্যাঁ, এই হাদিসগুলো তো বুখারিতে আছে, কিন্তু এগুলো আমল করা যাবে? বুখারির সকল হাদিস আমলযোগ্য না, ওর থেকে বাছুনি করতে হবে। যেগুলো টিকে আছে, যেগুলো নবীজির শেষ কথা, শেষ নির্দেশ, এক এক ব্যাপারে কয়েকটা নির্দেশ দিচ্ছেন, ইসলাম একদিনে কমপ্লিট হয় নাই, প্রত্যেক ব্যাপারে যারা শেষ নির্দেশ, ওইটা হল সুন্নত। বুঝতেছেন আমার কথা? যে কথাগুলো নবীজি উম্মতের জন্য বলেছেন এবং ওই ব্যাপারে শেষ নির্দেশ, যেমন তিনি বসে নামাজ পড়তে করেছেন ইমামের পিছনে, বসা ইমামের পিছনে বসে নামাজ পড়তে করেছেন, কিন্তু পরবর্তীকালে আবার কি করেছেন? না, তোমাদের ওজন না থাকলে তোমরা দাঁড়াই পড়বা, তোমরা কোনটা নিব? হ্যাঁ, পরেরটা নিব। মৃত্যু সজ্জায় আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছেন, একদিন মাত্র নবীজির ইতিফাস ছিলেন জোহরের নামাজে, একদিন একক্ত নবীজি বসে নামাজ পড়াইছিলেন, এটাও বুখারির হাদিস। অথচ পিছনে সমস্ত সাহাবাই কেরাম কিভাবে একসাথে করছিল, বসে না দাঁড়ায়? হ্যাঁ, দাঁড়ায়। ওটা সুন্নত, এক সময় বসে একসাথে করা সুন্নত ছিল, কিন্তু পরে যখন আরেকটা নির্দেশ এসে গেল, তোমার কোন ওজন আপত্তি না থাকলে তুমি দাঁড়ায় একটা করো, তোমার বসার দরকার নেই, এখন সুন্নত কোনটা? দাঁড়ায় একটা করতে হবে। শুধু হাদিস হইলে মানা যাবে না, হাদিসটা সুন্নত কিনা আরো দেখতে হবে। হাদিসটা সুন্নত কিনা, শুধু হাদিস হলে মানা যাবে না, শুধু বুখারিতে থাকলে মানা যাবে না, শুধু সহি হইলে মানা যাবে না, দেখতে হবে তা সুন্নত কিনা। সুন্নত কাকে বলে? যারা উম্মতের জন্য বলেছেন এবং যারা সর্বশেষ নির্দেশ এখনো বহাল আছে, ওটা হলো কি? সুন্নত। তাহলে বুখারে সব হাদিস মানা যাবে না। কাজেই মোহাম্মদ হোসেন বাটালবিদে বললো, বুখারি বগলে রাখো, এটাকে হেদায়তের রাস্তা না গুমরাহের রাস্তা? গুমরাহের রাস্তা। এই জন্য যতই বুখারি থাকুক, ওলামা লাগবে, মুফতি লাগবে, ওলামা লাগবে, মুফতি লাগবে, তারা বাছনি করে যেগুলো আমলযোগ্য ওইগুলো আমল করতে হবে। আর তারা যেগুলো বলবে এগুলো রহিত হয়ে গেছে, এরপরে আমল করা জায়েজ নেই, ওটা আমল করা যাবে না, ঠিক কিনা? ইংরেজরা আর একটা চিন্তাবিদকে খরিদ করছিল, সেই চিন্তাবিদ ডায়ালগ দিল, থিওরি দিল, আল্লাহ তাআলা সকল নবীকে দিয়ে কয়েকটা গুনাহ করাইছেন। বলেন একজন চিন্তাবিদ, হ্যাঁ একটা চিন্তাবিদ বানায়, কোন আলেম টালেম না, আবুল আলা, ওনার নাম হল আবুল আলা মওদুদী চিন্তাবিদ। উনি বলে গেলেন সকল নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুনাহ করাইছেন, এটা কি সহি? এটা বিশ্বাস করলে ইমান থাকবে? 1400 বছর পর্যন্ত যত হক্কানি ওলামায়ে কেরাম আসছে সকলে কি বলে গেছেন এবং কিতাবে কি লেখা আছে? তামাম আম্বিয়া কেরাম মাসুম, নিষ্পাপ। আম্বিয়া কেরাম কি? নবীগণ কি? নিষ্পাপ, তাতে কোন গুনাহ নেই, নবুয়তের আগেও গুনাহ নেই, পরেও গুনাহ নেই। অথচ এই লোক থিওরি দিল যে সমস্ত নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা করে গুনাহ করাইছেন। জিজ্ঞেস করা হলো কেন করাইলেন? ওই যাতে পাবলিক বুঝে যে নবীরা মানুষ, খোদা না। তো নবীরা যে মানুষ খোদা না, তো বুঝাইতে কি গুনাহ করানো লাগবে? নবীদের খানা খাওয়া লাগতো, এটা দিয়ে বোঝা যায় না? নবীরা বাজারে যাইত, নবীদের রকশক হইত, নবীদের বিবি লাগত, হ্যাঁ নবীদের ওষুধ খাওয়া লাগত, আমাদের যা যা প্রয়োজন সব নবীরও প্রয়োজন ছিল, এটা দিয়ে বোঝা যায় না যে ওনারা মানুষ, গুনাহ করাইতে হবে? অথচ এই কথা বলে গেছে এই চিন্তাবিদ। আরো একটা মারাত্মক কথা বলছে যে সাহাবায়ে কেরামকে 70 মাপকাঠি মানা যাবে না, অথচ নবীজি তাদেরকে তৈরি করলেন কত বছর ধরে? 23 বছরে তৈরি করলেন নবীজি তাদেরকে, 23 বছরে এই জামাতটা তৈরি করলেন। তাদের সিলেবাস ছিল কোরআন সুন্না, কোরআন হাদিস না, কোরআন সুন্না। হাদিস করলে তো 11টা বিয়ে করতে হবে, আসমানে বিয়ে হইতে হবে। যদি বলেন আমি আলুল হাদিস, তাহলে আপনার 11টা বিয়ে করতে হবে একসাথে, নাউযুবিল্লাহ মিন যালিক। সাহাবাদের সিলেবাস কি ছিল? কোরআন হাদিস না, কি? কোরআন সুন্না। এবং তাদের পরীক্ষা কে নিছিল? স্বয়ং রব্বুল আলামিন পরীক্ষা নিছিল। কে? আল্লাহ। সূরা হুজুরাত আছে, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছিলেন। নিয়ে কি নাম্বার দিলেন, কি রেজাল্ট দিলেন? পরীক্ষা নেওয়ার পরে একটা রেজাল্ট দেয় না, কি রেজাল্ট দিলেন? 11 পারা সূরা তওবার মধ্যে ওই রেজাল্ট আছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। এই রেজাল্ট এখানে আল্লাহ বলতেছেন আনসার আর মুহাজির এরাই তো সাহাবী, এদেরকে কিয়ামত তক যারা ফলো করবে আল্লাযীনা তাবাউহুম বিহসান, আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে গেছে এবং তাদের প্রত্যেকের জন্য জান্নাত তৈরি করে রাখছেন, এই নাম্বার দিলেন। তাদেরকে ফলো করলে যে ফলো করবে সে জান্নাতে যাবে এবং আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রাখছেন। এই আয়াত দ্বারা কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? ওই চিন্তাবিদ বলতে যে মাপকাঠি না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না, ওই চিন্তাবিদ বলে গেছে। এটা বিশ্বাস করে আমাদের সমাজের বহু যুবক গোমরা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। এবং নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনী ইসরায়েল 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হয়ে যাবে, এর মধ্যে একটা ফেরকা জান্নাতে যাবে আর 72টা দোজখে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা ফেরকা কারা? নবীজি উত্তর করলেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, এই একটা তরিকা জান্নাতে যাবে আর সবগুলো দোজখে যাবে। বলেন, একা নিজের কথা বললেন না সাহাবায়ে কেরামের কথা বললেন? বললেন। তারা সত্যের মাপকাঠি কিনা? সত্যের মাপকাঠি। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের পরীক্ষা নবীকে নিতে দেন নাই। নবী যদি সাহাবায়ে কেরামের পরীক্ষা নিত, তাহলে যারা সাহাবা বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, তারা প্রশ্ন তুলত, কো আপনি নিজে পড়েছেন আর নিজে পরীক্ষা নিয়ে 100 নম্বর দিয়ে দিচ্ছেন, আপনি নিজেই পড়েছেন, আপনি নিজেই পরীক্ষা নিচ্ছেন, বলত না এই কথা? যারা সাহাবি বিদ্বেষী, নবী বিদ্বেষী, সাহাবি বিদ্বেষী কিভাবে চিনবেন? তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের কি করে? সমালোচনা করে, বিভিন্ন দোষ বের করে, অমুক সাহাবি এই করছে, এই করছে, এই করছে, সেই করছে। আরে করতে পারে? তারা তো নবীদের মতো নিষ্পাপ না, কি তাদের সমস্ত ভুল আল্লাহ তাআলা অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন, কুরআন অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন। সাগরে পেশাব পড়লে সাগর নাপাক হয় না? পেশাব অস্তিত্ব হারায়, বুঝে বলেন। সাগরে যদি পেশাব পড়ে তো সাগর নাপাক হয়ে যায় না? পেশাব অস্তিত্ব হারায়। সাহাবায়ে কেরাম নেকির সাগর ছিল, তাদের কারোর দ্বারা ছোট মোটো কোনো ভুল হয়ে থাকলে ওই ভুলের অস্তিত্বই শেষ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিচ্ছেন। এবং নবীকে বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবি নক্ষত্র সমতুল্য, আমার যে কোনো সাহাবিকে তোমরা সব তোমরা অনুসরণ করবে, তোমরা হেদায়াত পেয়ে যাইবা। ক্লিয়ার বলতেছেন। এবং অন্য হাদিসে বলতেছেন, কাউকে যদি দেখো আমার সাহাবায়ে কেরামের দোষ নষ্ট করতেছে, তাকে লানত দাও, অভিশাপ দাও। إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم. এই একটা ভণ্ড ফেরকা ইংরেজরা দাঁড় করাইছিল, এরা নবীদেরও ভুল ধরে, সাহাবিদেরও ভুল ধরে, ভুল ধরে। আর এক ভণ্ড আমাদের জামানায় যায় রয়েছে, জাকির নায়ক, এক জামানায় এতটুক বলতো যে সমস্ত কিতাবে আমাদের নবীর আলামত আছে, জবুর হোক, তাওরাত হোক, ইঞ্জিল হোক, বাইবেল হোক, সব কিতাবে আমাদের নবী সম্পর্কে বলা হয়েছে, এই পয়েন্টটা আলোচনা করত। ততদিন আলেমরা তার ব্যাপারে মুখ খোলে নাই। ঠিক আছে, ভালো কথা, সব কিতাবে আমাদের নবীর কথা আছে, যে কোনো হিন্দু যদি বেদ পুরাণ মানে তাকে মুসলমান হইতে হবে, যে কোনো ইহুদি যদি তৌরাত মানে তৌরাতে আমাদের নবীর কথা বলা আছে তাকে মুসলমান হইতে হবে, যে কোনো খ্রিস্টান যদি বাইবেল মানে তাকে মুসলমান হইতে হবে। কেন? ওইখানে শেষ নবীর কথা বলা আছে, ঈসা আলাইহিস সালাম শেষ নবী, না আমাদের নবী শেষ নবী? তো এক নবীর পরে আর এক নবী আসলে আগেরটা কি চলে? এখন কি পাকিস্তানের টাকা বাংলাদেশে চলবে? এখন কি ব্রিটিশের টাকা বাংলাদেশে চলবে? তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্ম এখন কিভাবে চলবে? এবং আমাদের নবী বলে গেছেন, যদি এখন ঈসা আলাইহিস সালাম কবর থেকে আসে আর তোমরা, উনি এখন আসমানে আছে, ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? আসমানে আছে। উনি যদি আসে আর তোমরা আমাকে বাদ দেয় ঈসা নবীকে ফলো করো, তোমরা গুমরা হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। তিনি একথাও বলে গেছেন, ঈসাও যদি দুনিয়াতে আসে তারও না যাতে কোনো রাস্তা নেই, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা ছাড়া তারও কোনো রাস্তা নেই। বাস্তবেও তাই, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসবেন, এসে কিন্তু বাইবেল প্রচার করবেন না। কি প্রচার করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন সুন্নাহ প্রচার করবেন, মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআন সুন্নাহ প্রচার করবেন। তাহলে খ্রিস্টানদের উচিত আমাদের নবী যখন আসবেন তখন তো বাইবেল প্রচার করবে না, কোরআন সুন্নাহ প্রচার করবে, তাহলে আমরা মুসলমান হয়ে যাই, উচিত কেনা খ্রিস্টানদের? কিন্তু তারা এটা বুঝতেছে না। এইভাবে ইহুদি খ্রিস্টানরা একের পরে এক বাতিল ফিরকা তৈরি করতেছে আর আমাদেরকে গোমরা করতেছে। এই জাকির নায়েককে দিয়ে কত মানুষ গোমরা হয়ে গেছে। এক সময় সে ভালো কথা বলতো, পরবর্তীকালে সে ফতোয়া দেওয়া আরম্ভ করল। এই জাকির নায়েক একজন ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার, পরবর্তীকালে কি আরম্ভ করলো? ফতোয়া দিতে আরম্ভ করলো, উল্টা পাল্টা ফতোয়া দিতে আরম্ভ করলো। তখন ওলামারা তার বিরুদ্ধে দাঁড়াল। কি উল্টা পাল্টা ফতোয়া দিছে? মাসিক আদর্শ নারী নামে একটা পত্রিকা আছে, তার মধ্যে দুই বছর যাবৎ জাকির নায়েকের ভুলগুলো আলোচনা করা হয়েছে। দুই বছর যাবৎ এই মাসিক পত্রিকায় আলোচনা করা হয়েছে। যেমন তার একটা ভুল কি, যে প্রশ্ন করা হয়েছে জান্নাতে মহিলারা হুর পাবে, পুরুষরা কি পাবে, প্রশ্ন করা হয়েছে। জাকির নায়েক তো ডাক্তার মানুষ, আরবি জানে না, সে জবাব দিচ্ছে হুর দুই প্রকার। হুর কয় প্রকার? দুই প্রকার, পুরুষ হুর এবং মহিলা হুর। মহিলারা পুরুষ হুর পাবে আর পুরুষরা মহিলা হুর পাবে। পুরুষ হুর কতদিন শুনছেন? আর মহিলা যদি পুরুষ হুর পায়, জান্নাতে মহিলারা যদি পুরুষ হুর পায় তা আপনি তো তার স্বামী, আরো অনেকগুলো স্বামী হয়ে যাবে। জান্নাতি মহিলারা অনেকগুলো স্বামী বরদাস্ত করবে? দুনিয়াতে কোন সতী মহিলা একাধিক স্বামী বরদাস্ত করে? জান্নাতে যদি পুরুষ হুর থাকে তাহলে আমাদের এই মহিলাদের তো দুনিয়ার স্বামীও থাকবে, বা পুরুষ হুর থাকবে, নাউজুবিল্লাহ, তাদের স্বামী তো অনেক হয়ে গেল। এটা কোনো জবাব হয়েছে? জবাব হয়েছে? আর একজন প্রশ্ন করছে যে ইমামের নামাজ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পরে কিছু লোক নামাজ দোহরায় পড়ছে, কিছু লোক দোহরায় নাই, ওইভাবে রয়ে গেছে, কারা ঠিক করছে? তো জাকির নায়েক ফতোয়া দিছে যারা দোহরায় নাই তারা ঠিক করছে, যারা নামাজ দোহরায় নাই তারা ঠিক করছে। এই ফতোয়া কি ঠিক হয়েছে? ইমামের নামাজ যখন নষ্ট হয়ে গেল তো সবাই দোহরাতে হবে না? আর জাকির নায়েক ফতোয়া দিছে দোহরার দরকার নেই, ইমামের নামাজ হোক বা না হোক মুসল্লিদের নামাজ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে প্রত্যেক জামানায় একটা পর একটা ফেতনা ইহুদি খ্রিস্টানরা খাড়া করতেছে আর আমাদেরকে গোমরা করতেছে। ইদানিং যে ফেতনা খাড়া হয়ে গেছে, হ্যাঁ, ওলামা বিদ্বেষী একটা দল ইহুদি খ্রিস্টানরা খাড়া করছে আমাদের সমাজে, ওলামা বিদ্বেষী একটা দল খাড়া করছে, জানেন এটা? তারা ওলামাদেরকে বরদাস্ত করে না, তারা ওলামাদের মাথা ভেঙে দেয়, সুযোগ পেলে ওলামা কেরামকে কতল করে দেয়। এই পরিমাণ ওলামা বিদ্বেষ তাদের মধ্যে, তারা মাদ্রাসার বিরুদ্ধে, ওলামা কেরামের বিরুদ্ধে, এবং তারা তাদের যে চিন্তাবিদ আছে, আলেম তো নেই, ওই চিন্তাবিদ যা উল্টা পাল্টা কইছে এইগুলো মানে। তাদের চিন্তাবিদ বলছে কোরআন শরীফ না বুঝে পড়লে গোনা হবে, নাকি ঠিক বলছে? এই ওলামা বিদ্বেষীরা যাকে মানে, সেই লোক ফতোয়া দিছে কোরআন শরীফ না বুঝে পড়লে গুনা হয়। এটা কি ঠিক? চারু মাজাব বলতেছে কোরআন বোঝার চেষ্টা করতে হবে, বাকি সব পাওয়ার জন্য বোঝা কোনো জরুরি না, বুঝলেও সব পাইবেন না বুঝলেও সব পাইবেন। তাদের সেই গুরু আরো ফতোয়া দিছে হেদায়ত আল্লাহর হাতে না, হেদায়ত আল্লাহর হাতে না। হেদায়ত যদি আল্লাহর হাতে হইত তাহলে তিনি নবী পাঠাইছেন কেন? নবী পাঠাইছেন কেন? দেখি ঠিক, কোরআনের অন্তত 79টা আয়াত আছে যে ক্লিয়ার বলা হয়েছে ইন্নাল্লাহ মাই ইয়াহদি মাই ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন। নবী শুধু রাস্তা দেখাইতে পারে, নবী এবং তার নায়েব ওলামা তারা হকের রাস্তা দেখাইতে পারে, এটা হক এটা বাতিল, কিন্তু হেদায়ত কার হাতে? এই ওলামা বিদ্বেষীদের গুরু কইতেছে হেদায়ত আল্লাহর হাতে না, হেদায়ত নবীর হাতে, বলেন না আউযুবিল্লাহ। এবং তাদের গুরু প্রায় বিভিন্ন নবীর ভুল ধরতেছেন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আল্লাহকে ভুলে গেছিলেন, এক কয়েদির সহযোগিতা চাইছিলেন, উনি নাকি উনি আল্লাহর নবী হয়ে আল্লাহকে ভুলে গেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করছে উনি আল্লাহকে ভুলে গেছিলেন, আছে এই কথা আছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই, ওই কয়েদি ভুলে গেছিল। কয়েদিকে ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব ছিল তুমি তো মুক্তি পাইবা, তুমি বাদশার কাছে আমার কথা বলো, একটা বেগুনা ব্যক্তি জেলখানায় পড়ে আছে আমার কথা বলো। ওই কয়েদি মুক্তি পেয়ে বাদশার কাছে চলে গেছিল, কিন্তু এই কথাটা বলতে ভুলে গেছিল। তো ভুলে যাওয়ার সম্পর্ক কার সাথে? ইউসুফ আলাইহিস সালামের সাথে না কয়েদির সাথে? কিন্তু এই গুরুমশাই কার সাথে লাগাইছে? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের সাথে লাগাইছে। আমাদের নবীরও ভুল ধরছে, বলছে আমাদের নবীর সুন্নত ছিল খেজুর দিয়ে অলিমা খাওয়ানো। কি দিয়ে? একবার তিনি হযরত জয়নাবের বিবাহতে রুটি আর গোশত দিয়ে অলিমা খাওয়াইলেন। এই সাদা সিদা সুন্নত তরক করার কারণে ওনার অনেক পরেশানি ভোগ করতে হলো, অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হলো। তা আমাদের নবীর ভুল ধরা হলো না? রুটি গোশত খাওয়া কি সুন্নতের খেলাফ? প্রায় হাদিসে আসছে আওলিম আলা বিশাতিন, নবীদের উম্মতকে বলছেন তোমরা বিবাহ করলে অলিমা খাও, যদিও বকরি দিয়ে হোক। তো বকরির কথা তো নবীদের নিজেই করছে, সেই বকরি দিয়ে তিনি খাওয়াই থাকে, তো সুন্নতের খেলাফ হবে কেন? গলত কথা। কষ্ট পাইছিল অন্য কারণে, দাওয়াত খাওয়ানোর পরে কিছু লোক চলে যায় নাই, ওখানে বসে বসে গল্প করতেছিল, গল্প করার কারণে নবীজি কামরা আসতে পারতেছিলেন না, ওই লোকগুলোর গল্প করার কারণে নবীজি কষ্ট পাইছিল। এইটা নুনে লাগাইছে কিছুর সাথে উদুর পিণ্ডে পুদুর ঘাড়ে, এইটা নিয়ে লাগাইছে রুটি গোস্ত খাওয়াইছিল, তাই শূন্য তরক হয়ে গেছে, তাই কষ্ট পাইছিলেন, বলে না খবরদার এই এই দলে আপনারা কেউ শরীফ হবেন না, ইমান কিন্তু নষ্ট হয়ে যাবে। ওলামা বিদ্বেষ মানেই নবী বিদ্বেষ, ওলামা বিদ্বেষ মানে কি? ওলামা বিদ্বেষ, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আমাদের এলাকায় এক লোক মারা গেছে, হ্যাঁ, হামিদ ব্যাপারী মসজিদের মুসাল্লি, সে ওই গ্রুপের ছিল, ওলামা বিদ্বেষী গ্রুপের ছিল। তার মৃত্যুর পরে তার চেহারা কুপদিক হয়ে গেছে, কবরে রাখা পর্যন্ত যত চেষ্টা করা হয়েছে তার চেহারাকে কিবলার দিক করা যায়নি। যারা গোসল দিছে আমি তাদেরকে ডাকায় জবানবন্দি নিচ্ছি, যারা তার প্রতিবেশী তাদেরকে ডাকায় আমি জবানবন্দি নিচ্ছি নিজে, কাজে এরা কোনো বানোয়াট কিসা না, আমি নিজে তাহকিক করছি। এই জন্য আল্লাহর আসতে এই বানোয়াট, এই যারা ওলামা বিদ্বেষী এদের সাথে শরীক হবেন না, এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, এরা ভয়ঙ্কর ওলামা। এই ইহুদ খ্রিস্টানরা বহুদিন পরে তারা এই তবলিককে দুই টুকরা করে দিছে, দুই টুকরা করে এক টুকরাকে চরম ওলামা বিদ্বেষী বানাই দিছে। সুরা ফাতেহা আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছিল, সুরা ফাতেহার শেষ আয়াতে আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছিল, কিন্তু আমরা সতর্ক থাকতে ব্যর্থ হয়েছি। আমরা ইহুদি নাসারার খপ্পরে পড়ে ওলামা বিদ্বেষী হয়ে এখন ওলামাদেরকে হত্যা করার জন্য তৈরি হয়েছে। কোন মুসলমান ওলামা একরাম থেকে বিচ্ছিন্ন হয়ে দিন পাবে? এই যারা ওলামা বিদ্বেষী হয়ে গেছে তারা যে সুরা ফাতিহা পড়তেছে, কার কাছ শিখছে বলেন তো? কার কাছ শিখছে? তারা যে নামাজ পড়তেছে, এই নামাজ কার কাছে শিখছে? উল্লামায়ে কেরাম। তাদের বিয়ে করছে, বিয়েটা কে পড়াইছে? সবই তো উল্লামায়ে কেরাম করছে। তুমি এখন সেই উল্লামায়ে কেরাম মাথা ভাঙতেছো কেন? তাদেরকে বাইরে রক্তাক্ত করতেছো কেন? এরপরও কিন্তু তারা নত হইতেছে না, তারা বলতো আমরা ঠিক করছি, তারা বলতো যেটা ফতেমক্কা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, ওলামাদেরকে কতল করে ফতেমক্কা হবে? ওলামারা কি কাফের? ফতেমক্কা তো কাফেরদের বিরুদ্ধে হয়েছিল, আর তারা ওলামাদেরকে মেরে বলতেছে ফতেমক্কা হয়ে গেছে আমাদের। দেখি ঠিক তো কুপুরি কথা। আল্লাহ এই ফেরকা থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। এই জন্য আমার শেষ কথা এই, মৃত্যু পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের সাথে আমরা জুড়ে থাকি। মাদ্রাসার মধ্যে যারা থাকে এরা হক্কানি উলামায়ে কেরাম, যারা আপনাদেরকে দিন শিখায় এরা হক্কানি উলামায়ে কেরাম। এই আপনাদেরকে দিন শিখানোর জন্য তো আজকে মাহফিল ডাকছে। এই মাহফিলটা ডাকছে কেন? যাতে আপনারা সহি দিন পান, যত বাতিল আছে বাতিল থেকে ইমানকে হেফাজত করতে পারেন, ইমানকে রক্ষা করতে পারেন। নায়েবে রাসূলের দায়িত্ব কি? আপনাদেরকে ইমান আমল শিক্ষা দেওয়া। কোন বাতিল যদি বের হয় সেই বাতিল থেকে আপনাদের ইমান রক্ষা করা, এই দুই রকম দায়িত্ব। নায়েবে রাসূলের দায়িত্ব কি? মাদ্রাসায় নায়েবে রাসূল তৈরি হয়, মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি দেওয়া হয়, মাদ্রাসাতে নায়েবে রাসূল ডিগ্রি দেওয়া হয়, এর থেকে বড় কোন ডিগ্রি আল্লাহর জমিনে নেই। আছে এতে বড় কোন ডিগ্রি আপনি দেখাইতে পারবেন? নায়েবে রাসূল, রাসূলের মেম্বারে নামাজ পড়াবে, মেহরাবে নামাজ পড়াবে, রাসূলের মেম্বারে দাঁড়ায় খুতবা দিবে, বয়ান করবে, জাতিকে জান্নাতের রাস্তা দেখাইবে, জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবে, তাকে বলে নায়েবে রাসূল। এতে বড় কোন ডিগ্রি দুনিয়াতে আছে? মাস্টার্স, অনার্স, হ্যাঁ, বিকম, এম কম, যত কম কম আছে সব আপনি এক পাল্লায় করেন, আর নায়েবে রাসূলের ডিগ্রি আর এক পাল্লায় করেন, করতে ভারী হবে। এই জন্য নিয়ত করেন মৃত্যু পর্যন্ত আমরা মাদ্রাসার সাথে জুড়ে থাকব। নিয়ত আছে সবাই? নিয়ত আছে? মৃত্যু পর্যন্ত মাদ্রাসায় জুড়ে থাকব। আমাদের ছেলে পেলেকে মাদ্রাসায় দিব, ছেলে পেলেকে কোথায় দিব? মাদ্রাসায় দিব। এবং মাসে মাসে কিছু কিছু আল্লাহর ব্যাংক, মাদ্রাসাগুলো আল্লাহর ব্যাংক, এই ব্যাংকে জমা করব। এটা রাজি আছেন? এটা কঠিন হয়ে গেল, কে কে রাজি আছেন? কিছু কিছু যা পারেন না আল্লাহর ব্যাংক। আপনি এই আশা করেন না যে আপনার স্ত্রী আপনার জন্য বিরাট দান খয়রাত করবে, আপনার ঋণটাও দিবে কিনা সন্দেহ আছে, আপনার ঋণটাও আপনার বিবি বাচ্চারা শোধ করবে কিনা এটা সন্দেহ আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। কারুনের ঘটনা আছে না কোরআন শরীফে? কারুন, ওই ঘটনার মধ্যে এই আয়াতটা আছে, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। হে বান্দা, দুনিয়ার থেকে আসার আগে তোমার অংশটা তুমি সাথে করে নিয়ে আসতে ভুল করো না। বুঝছেন আমার কথা? আপনি যে মাল দৌলত কামাই করতেছেন সব কি আপনার বিবি বাচ্চার না আপনার কোনো অংশ আছে বলেন? আপনি যে মাল দৌলত কামাই করতেছেন সবই কি বিবি বাচ্চার জন্য রেখে দেবেন না আপনার কোনো অংশ আছে? আপনার সে অংশটা এই আয়াতে আল্লাহ বলতেছে তুমি সাথে করে নিয়ে আসো। সাথে করে কেমনে নিবেন? কি কয়েক লাখ টাকার মানি ব্যাগ আপনার কবরে দিয়ে দিবে? এটা সাথে নেওয়ার তরিকা? এটা সাথে নেওয়ার তরিকা না। সাথে নেওয়ার তরিকা হলো এই ধরনের কওমি মাদ্রাসা, সহি মাদ্রাসা, ওই ইংরেজদের তৈরি মাদ্রাসা না, ইংরেজদের তৈরি মাদ্রাসার কথা বলতেছি না, সহি মাদ্রাসা, এই ধরনের সহি মাদ্রাসায় আপনারা প্রত্যেক মাসে মাসে কিছু জমা করেন, আল্লাহর ব্যাংকে আপনি জমা করলেন, মাদ্রাসায় দিলেন না, মূলত আপনি অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাকাউন্টে আপনি জমা করলেন, কঠিন হাসরের দিনে আল্লাহ পাই পাই করে আপনার এই টাকাগুলো অনেকগুণ বাড়ায় আল্লাহ ফেরত দিবেন। আপনারটা আমারটা আমি জমা করি, অন্য কেউ দিবে এই আশা করি না, এই আশা করি না। ইনশাআল্লাহ এখানে ছেলে পেলে আলেম হলে এই ছেলে পেলে জান্নাতের যত উপরে যাবে আল্লাহ আপনাকে আমাকে সেখানে স্থান দিবেন। ফাজালে কোরআনে হাদিস আছে, ছেলে যেখানে যাবে হাফেজ আলেম হয়ে আল্লাহ বাপ মাকে ওখানে স্থান দিবেন, এবং হাফেজ আলেমদেরকে জান্নাতের দশটা টিকিট দেওয়া হবে, কমপক্ষে দশখানা টিকিট দেওয়া হবে, আর বলা হবে তোমার বংশের মধ্যে যাদের জাহান্নাম অজম হয়ে গেছে তাদেরকে টিকিট দাও, দিয়ে তোমার কাফেলায় সামিল করে জান্নাতে নিয়ে দাও। জান্নাতে একা একা যাওয়া যাবে না, কোন হক্কানি আলেমের কাফেলায় শরিক হইতে হবে, কোন হক্কানি আলেমের কাফেলায় শরিক হইতে হবে। ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, প্রথম কথা কি, আমার হক্কানি আমার আল্লাহওয়ালা বান্দাদের কাতারে সামিল হও, তারপরে আমার জান্নাতে দাখিল হও, সরাসরি যাওয়া যাবে না। এখন আপনি যদি ওলামা বিদ্বেষী হন তো কার কাফেলায় জান্নাতে যাবেন? হ্যাঁ, কার কাফেলা যাবেন? আপনার তো কোনো কাফেলা নেই, আর একা একা জান্নাতে যাওয়া যাবে না, আপনার তো শয়তানের কাফেলায় দোজখে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সর্বশেষ কথা মা বন্ধুকে বলবো, আপনাদেরকে আল্লাহ বানিয়েছেন কি জন্য? চাকরি করার জন্য? আপনারা সরকারি বেসরকারি বেরাকে অমুক সমুক জায়গায় চাকরি করবেন এই জন্য আপনাদেরকে বানিয়েছে? বলেন পশ্চিম কালেও না, তাদেরকে বানানো হয়েছে আল্লাহর ইবাদত করবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর সংসার দেখাশোনা করবে, এবং তাদের বড় কাজ হল বাচ্চাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া, বাচ্চাদেরকে আল্লাহর বান্দা বানিয়ে দেওয়া। কারণ সাত বছর না হয় বক্তব্য দিবেন, এই সাত বছর পর্যন্ত বাচ্চারা কোথায় বড় হয়? মায়ের আসলের নিচে বড় হয় না, তখন তালিম তরবিয়তটা কে দেয়? মা। এই সাত বছর পর্যন্ত মা যদি অল্প অল্প করে সুরা শিখায় আর একটা একটা করে সুন্নত শিখায়, বলেন এই বাচ্চা আল্লাহর ওলি হবে কিনা? আল্লাহর ওলি হবে। আর মা বোনরা যদি চাকরি করে বেড়ায়, প্রত্যেক দিন সাজে গুজে চাকরিতে যায় আর ক্লান্ত হয়ে বিকালে ফিরে আসে, আর বাচ্চাগুলো কাজের বুয়ার কাছে মানুষ হয়, এরা আল্লাহর ওলি হইতে পারবে? কাজের বুয়ার কাছে বাচ্চারা আল্লাহর ওলি হইতে পারবে? খুব ভালো করে বুঝে রাখেন, মানুষ তৈরির আল্লাহর ওলি তৈরির কারিগর কারা? মা। মা হল মানুষ তৈরির কারিগর, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া। আমরা মাদেরকে ওই কাজে না লাগাই, আমরা লাগাইতেছি চাকরিতে, এটা কি আমাদের জায়েজ হতেছে? কেন চাকরিতে লাগাই আমরা? আমাদের আল্লাহ তো বলতেছে তোমরা একজন ময়দানে মেহনত করো, একজন পুরুষ মেহনত করো, আমি একজনের ওসিলায় পুরো পরিবারকে পালবো। আল্লাহ তো মহিলাদের চাকরি করতে বলেন নাই, কোন আয়াত দেখাইতে পারবেন না, কোন হাদিস নেই। আপনার মেয়েকে গার্মেন্টসে পাঠাইতে হবে, কোন আয়াত নেই। এগুলো কাফেররা করে, কাফেররা করে, কাফেররা, কাফেরদের তো মাওলা নেই, আল্লাহ নেই, তারা নিজেদের জন্য কি করে? নিজেও মেহনত করে, নিজের বিবিকেও পাঠায়, নিজের মেয়েকেও পাঠায়, নিজের বোনকেও পাঠায়, তাও সংসার চলে না। তো তাদের তো আল্লাহ নেই, তারা তো একাধিক খোদার পূজা করে, কিন্তু আমাদের তো আল্লাহ আছে, তিনি সর্বশক্তিমান, ঠিক কিনা? সমস্ত শক্তির মালিক তিনি, তিনি সমস্ত মাখলুককে রিজিক দিচ্ছেন, দিচ্ছেন না? তাহলে আপনার ছেলে যদি দিন শিখে তাহলে তাকে রিজিক দিবেন না? তিনি দুশ্মনকে রিজিক দেন, আপনার ছেলে আল্লাহ দোস্ত হবে তাকে রিজিক দিবেন না? তাকেও দিবেন, তার ওসিলায় পুরো জগৎকে আল্লাহ রিজিক দিবেন। এই জন্য মাহবুবদেরকে বলবো যে আপনারা চাকরির ফিকির করবেন না, ঘরের মধ্যে থেকে কিছু আয় রোজগার করা এটা নিষেধ না। হাঁস মুরগি পালেন, সেলাই মেশিন চালান, এগুলোর অনুমতি আছে, কিন্তু আপনি চাকরি করবেন আর বিভিন্ন পুরুষের সামনে যাবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, স্কুলে পড়াইবেন, কলেজে পড়াইবেন, এগুলো কোনো অবস্থাতে জায়েজ নেই, কোন অবস্থাতেই জায়েজ নেই। এই জন্য আপনারা ছেলে পেলেদেরকে প্রত্যেক দিন কিছু কিছু কোরআন শিক্ষা দেন, প্রত্যেক দিন কিছু কিছু সুন্নত শিক্ষা দেন। আপনি আর একদিন চাই আছেন কেন? আপনার তো মাহফিলে বসার তরিকা শেখেন নেই, আপনারা আজ পর্যন্ত মাহফিলে বসার তরিকা শেখেন নেই। তরিকা হল যিনি বক্তা তার দিক চাই থাকতে হবে, তা নাহলে হেদায়ত আসবে না। কত বক্তা আসবে, কত বক্তা যাবে, আপনি সেদিক চাই থাকবেন তো কিছুই শিখলেন না, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কিছুই শিখলেন না। আমি দুঃখের সাথে বলতেছি, যখন তেলাওয়াত হইতেছিল তখন আপনার নারায় তকবীর দিছেন, দিছেন কিনা? দিছেন কিনা বলেন না কেন? কোরআন তেলাওয়াতের মাঝখানে নারায় তকবীর দেওয়া জায়েজ আছে, দিলেন কেন? এটা কি হেদায়তের মাহফিল না? হেদায়তের মাহফিলে গুমরাহির কাজ কেন হল? অনেকে মাহফিলের মধ্যে ছবি তোলেন, ছবি তোলা কি হারাম না না জায়েজ আছে বলেন? ছবি তোলা হারাম না জায়েজ? কেউ ঠেকা হয়ে গেলে জায়েজ আছে। আপনি হজে যাবেন, পাসপোর্ট করতে হবে, আপনি জাতীয় পরিচয় পত্র করবেন, তখন তো ঠেকা। কেউ না খেয়ে থাকলে মরা মুরগি খাওয়া জায়েজ না জায়েজ? কিন্তু সবার জন্য জায়েজ? সবই এরকম, যার অপারগতা আছে তার জন্য জায়েজ, সবার জন্য জায়েজ নেই। মাহফিলে অনেকে ছবি তোলে, এখানে কি ঠেকা আছে, কি অপারগতা আছে? আছে নেই, কেউ ছবি তুলবেন না, তাহলে হেদায়তের মাহফিল থাকবে না, তা গুমরাহির মাহফিল হয়ে যাবে। এবং তেলাওয়াতের মাঝখানে বা বয়ানের মাঝখানে নারায় তকবীর দিবেন না, এগুলো রাজনীতিবিদরা চালু করছে, এগুলো শরিয়াতের সুন্নত না, এগুলো এগুলো সুন্নত না। আমার শায়খ হযরত মাওলানা শাহ আবরারুল হক নবরুল্লাহ বরকাতুহু খুব রাগ হইতেন, এইটা কি ওলামাদের একরাম? তোমরা স্লোগান দাও, আরে মুসাফা করো, সালাম দাও, এটি তো সম্মান, স্লোগান কেন দিতে হবে, নারায় তকবীর কেন দিতে হবে? এগুলো বানাওয়ার জিনিস, আধুনিক জিনিস, সুন্নত না। এই জন্য এখানে আমরা আসবো কি জন্য? সঠিক সুন্নত শিক্ষা করার জন্য, সঠিক দিন শিক্ষা করার জন্য। এবং যত বাতিল ফেরকা আছে, গোমরা ফেরকা আছে, তাদের থেকে ইমান রক্ষা করার জন্য, এটা হলো মাহফিলের উদ্দেশ্য। হুজুররা সারা বছর ছাত্র পড়ায়, শুধু ছাত্র পড়াইলে হক আদায় হবে না, মাঝে মধ্যে মাহফিল করে আপনাদেরকেও ছাত্র বানানো, আপনাদেরকেও দিনদার বানানো, আপনাদেরকেও আল্লাহর সাথে জুড়ে দেওয়া, এটা মাদ্রাসার হুজুরদের উপরে ফরজ। আপনাদের থেকে চান্দা নিয়ে মাদ্রাসা চালাবে আর খালি ছাত্র পড়াইবে, আপনাদেরকে দিন শিখাইবে না, থেকে জায়েজ হতে পারে? আপনাদের কোনো হক নেই, আপনারা এই মাদ্রাসার ছাত্র, কিছু আছে ভর্তি হয়ে নিয়মিত ছাত্র, আপনারা ভর্তি না হয়ে অনিয়মিত ছাত্র। সুফার মধ্যে নবীনদের মাদ্রাসা সুফা, ওখানে 300 মতো ছিল নিয়মিত ছাত্র, সর্বক্ষণ পড়ে থাকত, আর অনেকে ছিল অনিয়মিত ছাত্র, তারা বাজার ঘাট করত, ক্ষেত খামার করত, যখন সময় পাইত নবীদের মাদ্রাসায় চলে আসত। তাহলে নবীদের মাদ্রাসা কয়রকম ছাত্র ছিল? নিয়মিত ছিল, অনিয়মিত ছিল। এটা নবীদের মাদ্রাসার নমুনা কিনা, নবীদের মাদ্রাসার ব্রাঞ্চ কিনা? এটা এখানে দুই রকম ছাত্র থাকবে, কিছু নিয়মিত, আপনার অনিয়মিত। আপনার মাসে অন্তত একবার আসবেন, এসে নামাজের ট্রেনিং নেবেন, উজুর ট্রেনিং নেবেন, আজান ইকামতের ট্রেনিং নেবেন, কাফন দাফনের ট্রেনিং নেবেন। কাফন দাফনে এত ভুল বলার বাইরে, জিন্দগির শেষ পর্ব কাফন দাফন, এটা পর্যন্ত সহি নেই, সব সুন্নতের খেলাফ। এটা অন্যান্য বক্তারা বলবে ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্য শেষ করতেছি, মাহফিলের উদ্দেশ্য কিন্তু এটাই, প্রত্যেক মাসে মাসে যেন মাহফিল হয় আর আপনারা শহীদ দিন শিখবেন, গোমরাহী থেকে বাঁচবেন। রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।